আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আত্তারের দোয়া। হে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিপালক, যে ব্যক্তি এই সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুস্তিকাটি পাঠ করে বা শুনে নিবে তাকে বিনা হিসেবে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসে তোমার সর্বশেষ নবী মাক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতিবেশী বানাও, আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিকারে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল সালাম বলেন, আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী মাক্কি মাদানী মুহাম্মদ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জিবরাইল উপস্থিত হয়ে আমাকে এভাবে সালাম করল, আসসালামু আলাইকা ইয়া যাহিরু, আসসালামু আলাইকা ইয়া বাতিনু। আমি বললাম, হে জিবরাইল, এই গুণাবলী তো আল্লাহ পাকের, কেননা এটি তারই উপযুক্ত, আমার মতো সৃষ্টি কিভাবে হতে পারে? জিবরাইল আরজ করল, আল্লাহ পাক আপনাকে এই গুণাবলী দ্বারা ফজিলত দিয়েছেন এবং সকল আম্বিয়া ও মুরসালিন আলাইহিমুস সালামের উপর তা দ্বারা বিশেষত্ব দান করেছেন, আর নিজের নাম ও গুণ দ্বারা আপনার নাম ও গুণ বের করেছেন। আল্লাহ পাক আপনার নাম আওয়াল রেখেছেন, কেননা আপনি সকল আম্বিয়া কিরামের পূর্বে সৃষ্ট হিসেবে আওয়াল তথা প্রথম, এবং আপনার নাম আখির রেখেছেন, কেননা সকল আম্বিয়া কিরামের যুগের শেষে তশরিফ নিয়ে এসেছেন, আর আপনি শেষ উম্মতের শেষ নবী। আল্লাহ পাক আপনার নাম বাতিন রেখেছেন, কেননা আল্লাহ পাক নিজের নামের সাথে আপনার নাম সোনালি নূর দ্বারা আরশের পায়া হযরত আদম আলাইহিস সালামের জন্মের 2000 বছর পূর্বে সর্বদার জন্য লিপিবদ্ধ করেছেন। অতঃপর আমাকে আপনার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করার আদেশ দিয়েছেন, তো আমি আপনার প্রতি 1000 বছর দুরুদ এবং 1000 বছর সালাম প্রেরণ করি। এক পর্যায়ে আল্লাহ পাক আপনাকে সুসংবাদ এবং ভয় শোনাতেন, আর আল্লাহর দিকে তার আদেশে আহ্বান করত এবং চমকে দেওয়ার মতো সূর্য বানিয়ে প্রেরণ করে, আর আল্লাহ পাক আপনার নাম জাহির রেখেছেন, কেননা তিনি আপনাকে সমস্ত দিনের উপর আধিপত্য দান করেছেন এবং আপনার শরীয়ত ও ফজিলতকে সমস্ত জমিন ও আসমানবাসীদের উপর প্রকাশ করলেন। তখন এমন কেউ অবশিষ্ট ছিল না যে আপনার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করেনি। আল্লাহ পাক আপনার প্রতি দুরুদ অর্থাৎ রহমত প্রেরণ করেন, ব্যাস আপনার প্রতিপালক হলেন মাহমুদ অর্থাৎ প্রশংসা করা হয়েছে এমন, আর আপনি হলেন মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত। আপনার প্রতিপালক হলেন আওয়াল ও আখির, জাহির ও বাতিন, আর আপনিও আপনার প্রতিপালকের দানক্রমে আওয়াল ও আখির, জাহির ও বাতিন। একথা শুনে আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, সকল প্রশংসা তারই জন্য যিনি আমাকে সকল আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের উপর ফজিলত দান করেছেন, এমনকি আমার নাম ও গুণেও সবার উপর ফজিলত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ নবীর উম্মত। হে সর্বশেষ নবীর আশিকগণ, আমরা গুনাহগারদের উপর আল্লাহ পাকের অনেক বড় দয়া ও অনুগ্রহ যে তিনি আমাদেরকে তার প্রিয় ও সর্বশেষ নবী মাক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূল ও নবীদের চেয়ে শ্রেষ্ঠ, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় তার উম্মত পূর্ববর্তী সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সারে রাসূলো সে তুম বরতর, তুম সারে নবীও কে সরওয়ার, সবসে বেহতর উম্মত ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বপূর্ণ ফরজ। হে আশিকানে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের সর্বশেষ নবী হিসেবে মানা দীনের মৌলিক বিষয়াবলীর অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তা অস্বীকার করবে বা এতে সামান্য পরিমাণ সন্দেহ করবে, সে ইসলাম থেকে বের হয়ে গেল অর্থাৎ কাফের ও মুরতাদ। আল্লাহ পাক 22তম পারা সূরা আহজাবের 40 নং আয়াতে ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ইমানে এভাবে করা হয়েছে, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, হ্যাঁ আল্লাহর রসুল এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ, আর আল্লাহ সব কিছু জানেন। এই আয়াতের ব্যাখ্যা হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি খাজাইনুল ইরফানে আয়াতের এই অংশ নবীদের মধ্যে সর্বশেষ এর তাফসিরে লিখেন, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, কেননা এখন তার পর কোন নবী আসবে না এবং নবুয়তের ধারা তার উপরই সমাপ্ত হয়ে গেছে এবং তার নবুয়তের পর কেউ নবুয়ত পেতেই পারে। পারে না। এমনকি যখন হযরত ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন, তখন যদিও তিনি নবুয়ত পূর্বে পেয়েছিলেন, কিন্তু অবতরণের পর তিনি শরীয়তে মুহাম্মদিয়ার উপর আমলকারী হবেন এবং এই শরীয়ত অনুযায়ী নির্দেশ দিবেন এবং তারই কিবলা অর্থাৎ কাবা শরীফের দিকে নামাজ পড়বেন। মনে রাখবেন, রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়া নিশ্চিত, আর এই নিশ্চিত হওয়াটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে মাজিদে স্পষ্ট আয়াত বিদ্যমান এবং হাদিসের তাবাতির, অর্থাৎ এমন হাদিস যার বর্ণনাকারী সকল যুগে এত বেশি হয় যে তাদের মিথ্যার উপর একমত হওয়া স্বভাবগত অসম্ভব, এর পর্যায়ে পৌঁছেছে। এমন সব দ্বারা প্রমাণিত যে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং তারপরে কেউ নবী হবে না। যে ব্যক্তি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর অন্য কারো নবুয়ত পাওয়া সম্ভব জানবে, সে খতমে নবুয়তকে অস্বীকারকারী কাফির ও ইসলাম থেকে বহির্ভূত। খতম এর উদ্দেশ্য, আলহাজ মুফতি আহমদিয়া খান নইমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, খতম অর্থাৎ খতম থেকে নির্গত, আর খতমের অর্থ হল মোহর, ইসলাম এবং শেষ। বরং মোহরকেও খতম এই কারণে বলা হয় যে তা বিষয়বস্তু শেষে লাগানো হয়ে থাকে, অথবা যখন কোন থলের উপর মোহর অর্থাৎ ইসলাম লেগে যায় তখন আর কোন জিনিস বাইরে থেকে ভিতরে এবং ভেতর থেকে বাহির করা যায় না। অনুরূপভাবে এই শেষ মোহর লেগে গেছে, নবুয়তের বাগানে শেষ ফুল ফুটে গেছে। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন এর অর্থ বর্ণনা করেন যে লা নবিয়্যা বাদি, অর্থাৎ আমার পর কোন নবী নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণীরাও আখিরি নবী মানে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে বনী সুলাইম গোত্রের এক আরবী অর্থাৎ আরবের গ্রামে বসবাসকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলতে লাগল, আমি ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ আমার এই সাঙ্গী আপনার প্রতি ঈমান আনয়ন করবে না। এ বলে সে সাঙ্গী অর্থাৎ গিরগিটির সাথে সামঞ্জস্য সেই প্রাণীকে তার সামনে রাখল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঙ্গীকে ডাকলে তখন সে লাব্বাইক ইয়া সাআদাইকা, অর্থাৎ আমি উপস্থিত এবং আনুগত্যের জন্য প্রস্তুত, এত জোরে বলল যে সকল উপস্থিতিরা শুনল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার উপাস্য অর্থাৎ ইবাদতের উপযুক্ত কে? সাঙ্গী উত্তর দিল, আমার উপাস্য হল সেই যার আরশ আসমানে এবং তারই বাদশাহী জমিনে, তার রহমত জান্নাতে এবং তার আজাব জাহান্নামে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সাঙ্গী, এবার বলো যে আমি কে? সাঙ্গী উচ্চস্বরে বলল, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়িন, অর্থাৎ আপনি আল্লাহ রব্বুল আলামিনের রাসূল এবং সর্বশেষ নবী। যে আপনাকে সত্য মেনেছে সে সফল হয়ে গেছে, আর যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করল সে বিফল হয়ে গেল। এটা দেখে আরবি এত বেশি প্রভাবিত হল যে সাথে সাথে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। এই বালা বেখিরাদি কুফার রাখতে হে এসে কে হক মে ইনকার কে গবাহি হো গর উসকো দরকার বে জবা বোল উঠা করতে হ্যাঁ। শব্দের অর্থ, বালা অর্থ মুসিবত, বেখিরাদি অর্থ বোকামি, দরকার অর্থাৎ প্রয়োজন। কালামে রেজার ব্যাখ্যা, আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী মক্কি মাদানী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকারীরা কিরূপ বোকা ও মূর্খ, অথচ যদি আমাদের প্রিয় আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য ও সর্বশেষ নবী হওয়ার সাক্ষী দিতে চাইলে তবে নির্বাক প্রাণীরাও সাক্ষী দেওয়ার জন্য কথা বলে উঠে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদায়ে খতমে নবুয়াতের গুরুত্ব। হে সর্বশেষ নবীর আশিকগণ, আকীদায়ে খতমে নবুয়াত দ্বারা উদ্দেশ্য এটা মান্য করা যে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় নবুয়াতের ধারাবাহিকতা শেষ করে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জীবন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নতুন কোন নবী আসতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনে আকীদায়ে খতমে নবুয়াতের উপর কোনরূপ প্রভাব পড়বে না, কেননা খাতামুন নবিয়িন এর অর্থ হল যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মপ্রকাশের পর কেউ নবুয়ত পাবে না। হযরত ঈসা আলাইহিসসালাম পূর্বেকার নবী, তিনি নবী হিসেবে তার শরীয়তের প্রচারের জন্য আসবেন না, বরং আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরই আমল করবেন, যেন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার ভিত্তিতে আসবেন। মনে রাখবেন, কোন নবীর নবুয়ত পাওয়ার পর তার থেকে নবুয়ত শেষ হবে না, বরং সর্বদার জন্য তার নবুয়ত প্রতিষ্ঠিত থাকে। ফতোয়া রাজবিয়া 29তম খণ্ডের 110 ও 11 পৃষ্ঠায় রয়েছে, কোন রাসূল রিসালাত থেকে পদচ্যুত অর্থাৎ বরখাস্ত হয় না, না হযরত ঈসা আলাইহিসসালাম রিসালাত থেকে বরখাস্ত হবেন, না রাসূলের উম্মত হওয়া রিসালাতের পরিপন্থী। আকীদায়ে খতমে নবুয়াতের মর্যাদা এটাই যা আকীদায়ে তাওহীদের অর্থাৎ উভয় দ্বীনের মৌলিক বিষয় অন্তর্ভুক্ত। অতএব মুসলমানের জন্য যেরূপ আল্লাহ পাককে এক মান্য করা জরুরি, তেমনি তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী মান্য করাও জরুরি। কোন দলিল চাওয়া হবে না। হযরত ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী আসার দাবি করবে, তবে তাদের থেকে কোনরূপ দলিল চাইবে না, বরং তাকে সেই ব্যক্তির আকীদা অস্বীকার করা হবে। কেননা আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা নবিয়্যা বাদি, অর্থাৎ আমার পর কোন নবী নেই। মিথ্যাবাদী নবী থেকে মুজিজা চাওয়া কেমন? মালফুজাতে আলা হযরতের 134 নম্বর পৃষ্ঠা থেকে প্রশ্নোত্তর শুনুন। প্রশ্ন, মিথ্যুক নবী দাবিকারী থেকে কি মুজিজা চাওয়া যাবে? উত্তর, যদি মিথ্যুক নবী দাবিকারী থেকে এই খেয়ালে যে তার মুজিজা অর্থাৎ বিফলতা ও হার প্রকাশ হোক, মুজিজা চাওয়াতে সমস্যা নেই। আর যদি যাচাই করার জন্য মুজিজা চাওয়া হয় যে সে কি মুজিজা দেখাতে পারবে নাকি পারবে না, তবে সাথে সাথে কাফের হয়ে গেল। লা নাবিয়্যা বাদি, আমার আকা আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হাদিসে মুতাওয়াতির, লা নাবিয়্যা বাদি অর্থাৎ আমার পর কোন নবী নেই যারা সকল মরহুম অর্থাৎ ওই উম্মত যার উপর আল্লাহ রহমত হোক। উম্মতরা পূর্ববর্তী ও পরবর্তী সকলেই সর্বদা এই অর্থই বুঝেছে যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বিশেষভাবে নয়, সকল আম্বিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামত প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত, কারণ নবুয়ত প্রাপ্তি অসম্ভব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানের নিরাপত্তা চিন্তা না করার ক্ষতি। প্রিয় ইসলামী ভাইরা, একজন মানুষের জন্য সবচেয়ে মূল্যবান বরং অমূল্য জিনিস হল তার ইমান। আল্লাহ পাকের রহমতে যার ইমানের দৌলত অর্জিত হয় সে সম্পদের দিক দিয়ে যদিও গরিব হয়, কিন্তু ইমানের দৌলত থেকে বঞ্চিত শতকোটিপতি ব্যক্তির চেয়েও বেশি সম্পদশালী। আর ইসলামের দৌলত থেকে বঞ্চিত সম্পদশালী আসলে নিঃস্ব ও গরিব, এবং মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ এই অবস্থায় মৃত্যুবরণকারী সর্বদার জন্য জাহান্নামে থাকবে। সকল মুসলমানের উচিত যে সর্বদা ইমানের নিরাপত্তা এবং কল্যাণময় পরিণতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকা। এই ফিতনা ফেসাদের যুগে যেখানে নেকি করাতে সীমাহীন অলসতা এসে গেছে, সেখানে ইমানের নিরাপত্তার চিন্তাও অনেকাংশে কম দেখা যায়। প্রতিদিনই নিত্য নতুন ফিতনা বিভিন্নভাবে মুসলমানের ইমানকে ফাঁপাক করাতে ব্যস্ত রয়েছে। ইমানের নিরাপত্তার চিন্তা খুবই জরুরি। সারা জীবন নেকিতে অতিবাহিত করলো কিন্তু আল্লাহ না করুক শেষ পরিণতি ইমানের উপর হল না, তবে সর্বদার জন্য জাহান্নামে থাকতে হবে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, ইন্নামাল আমালু বিল খাওয়াতিমি, অর্থাৎ আমল নির্ভর করে শেষ পরিণতির উপর। ইমানের চিন্তা না করা উদ্বেগজনক। উদ্বেগ এবং প্রবল উদ্বেগের বিষয় হলো এটাই, যেভাবে দুনিয়াবি সম্পদের নিরাপত্তার ব্যাপারে উদাসীনতা তার নষ্ট হওয়ার কারণ হয়ে যায়। এর চেয়ে বেশি কঠিন ব্যাপার হলো ইমানের। মালফুজাতে আলা হযরতের 495 পৃষ্ঠায় রয়েছে, উলামায়ে কিরাম বলেন, যার ইমান ছিনিয়ে নেওয়ার ভয় থাকবে না, মৃত্যুর সময় তার ইমান ছিনিয়ে নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মুসলমান হে আত্মার তেরি আতাসে ও ইমান পর খাতেমা ইয়া ইলাহি, সকালে মুমিন তো সন্ধ্যায় কাফের। সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই ফিতনার পূর্বে নেক আমলের ধারাবাহিকতায় তাড়াতাড়ি করো, যা অন্ধকার রাতের অংশের মতো হবে। এক লোক সকালে মুমিন হবে আর সন্ধ্যায় কাফের হবে, এবং সন্ধ্যায় মুমিন হবে আর সকালে কাফের হবে। তাছাড়া নিজের দিনকে দুনিয়াবী সাজ সরঞ্জামের পরিবর্তে বিক্রি করে দিবে। হাদিসের ব্যাখ্যা। মুসলিম শরীফের ব্যাখ্যাকারক হযরত ইমাম শরফুদ্দিন নববী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, এই হাদিসে পাকে নেক আমল তাড়াতাড়ি করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। এর পূর্বে বান্দা সে নেক কাজ করতে পারল না আর ওই নিয়মিত ফেতনায় লিপ্ত হয়ে গেল, যা অনেক বেশি হয়ে যাবে। যেমন প্রবল অন্ধকার রাতে এমন অন্ধকার ছেয়ে যায় যে চাঁদ একেবারেই দেখা যায় না। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন ফিতনার একটি ধরন এখানে বর্ণনা করেছেন, এবং তা এত বেশি কঠিন হবে যে একই দিনে মানুষের অন্তর পরিবর্তন হয়ে যাবে, এবং তা অনেক বড় পরিবর্তন। প্রিয় ইসলামী ভাইরা, কত বড় দুর্ভাগ্য সেই ব্যক্তি যে অস্থায়ী দুনিয়ার নশ্বর অর্থাৎ শেষ হয়ে যাওয়া আরাম ও আয়েশের জন্য মাআযাল্লাহ নিজের ইমান বিক্রি করে দিবে, ইমান বিক্রি করে কুফর কিনে নেবে, আর জান্নাতের পরিবর্তে জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নেয়। সকল আশিকানে সর্বশেষ নবীর উচিত যে তারা যেন এই দোয়া, ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, অর্থাৎ হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো, অবশ্যই পাঠ করতে থাকো। আল্লাহ পাক তার প্রিয় হাবিব ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাদের ইমানকে নিরাপদ রাখো। আল্লাহ পাক তার প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় আমাদের ইমানকে নিরাপদ রাখুক, এবং আমাদেরকে দীন ইসলামের উপর অটলতা দান করুক, আর আমাদেরকে ইমান ও নিরাপত্তা সহিত সবুজ গম্বুজের ছায়ায় মাহবুবের জলওয়ায় শাহাদাত এবং জান্নাতুল বাকিতে দাফন ও জান্নাতুল ফেরদাউসে মাদানী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশিত্ব নসিব করুক। আমিন বিজাহি খাতিমিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গায়বী বুজুর্গের অনন্য ঘটনা। সাহাবিয়ে রাসূল হযরত নাদলা বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 মুহাজির ও আনসারের সাথে ইরাকের হুলওয়ান থেকে গনিমতের মাল অর্থাৎ অমুসলিমদের সাথে যুদ্ধে অর্জিত হওয়া মালামাল নিয়ে আসছিল। পথিমধ্যে একটি পাহাড়ের নিকট সন্ধ্যা হয়ে গেলে তখন হযরত নাদলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, যখন তিনি আল্লাহু আকবার বললেন, তখন পাহাড় থেকে একটি আওয়াজ আসলো। কেউ বলছিল, হে নাদলা, তুমি অনেক বড় মহত্ববানের মহত্ব বর্ণনা করলে। যখন তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বললেন, তখন উত্তর এলো, হে নাদলা, তুমি একনিষ্ঠ একত্ববাদ বর্ণনা করলে। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন আওয়াজ এলো, তাকে এমন নবী বানিয়ে পাঠানো হয়েছে যে তারপর কোন নবী নেই, তিনি ভয় শোনান, ইনি যার সুসংবাদ আমাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম দিয়েছিলেন, তারই উম্মতের শেষে কিয়ামত প্রতিষ্ঠা হবে। সাহাবিয়ে রাসূল হযরত নাদলা রাদিয়াল্লাহু তাআলা যখন হাইয়া আলা সালা বললেন, তখন উত্তর এলো, নামাজ হলো একটি ফরজ সুসংবাদ তাদের জন্য যারা এর দিকে যায় এবং এর নিয়মানুবর্তিতা রক্ষা করে। যখন হাইয়া আলাল ফালাহ বললেন, তখন আওয়াজ এলো, উদ্দেশ্য অর্জন করেছে যারা নামাজের জন্য এলো আর তা নিয়মিত পালন করলো, উদ্দেশ্য অর্জন করেছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছে। যখন তিনি বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আওয়াজ এলো, হে নাদলা, তুমি পূর্ণ একনিষ্ঠতা অর্জন করে নিয়েছো, তো আল্লাহ পাক এর কারণে তোমার শরীর দোজখের জন্য হারাম করে দিয়েছেন। হযরত নাদলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পর দাঁড়ালেন এবং বললেন, হে সুন্দরভাবে কথা বলা ব্যক্তি, আমি তোমার কথা শুনলাম, তুমি কি ফেরেশতা নাকি জিন নাকি রিজালুল গায়ব, অর্থাৎ দৃষ্টির অন্তরালে থাকা মানুষ, আমাদের সামনে প্রকাশ হয়ে আমাদের সাথে কথা বলো, কেননা আমরা আল্লাহ পাক এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারী। এটা বলতেই পাহাড় থেকে আলোকিত চেহারা এবং সাদা দাড়ি বিশিষ্ট এক বৃদ্ধ বুজুর্গ প্রকাশ হলো, যিনি শুভ্র উলের একটি চাদর জড়িয়েছিলেন। আসতেই তিনি সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সেখানে উপস্থিতরা উত্তর দিল, হযরত নাদলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুন, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি হলাম জুরাইব বিন সারমালা, আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে এই পাহাড়ে অবস্থান করিয়েছিলেন এবং আসমান থেকে নিজের আবারও ফিরে আসা পর্যন্ত আমার জীবিত থাকার দোয়া করেছিলেন। অপর এক বর্ণনায় রয়েছে যে অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হযরত নাদলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি পর্দা করে নিয়েছেন, অর্থাৎ তার ইন্তিকাল শরীফ হয়ে গেছে। এতে সেই বুজুর্গ অনেক বেশি কান্না করলেন। অতঃপর বললেন, তারপর কে খলিফা হয়েছেন? বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করলেন, তিনি কোথায়? বললেন, তারও ইন্তিকাল হয়ে গেছে। অতঃপর কে খলিফা হয়েছেন? বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সালাম আরজ করবেন এবং এটাও আরজ করবেন যে, হে উমর, শাসন ব্যবস্থাকে সহজ রাখবেন, মানুষের পাশে থাকবেন, কিয়ামত সন্নিকটে এসে গেছে, এবং হে উমর, যখন এই বিষয়টি উম্মতে মুহাম্মদিয়ার সৃষ্টি হয়ে যাবে, তখন দুনিয়া থেকে চলে যাওয়াতে অর্থাৎ মৃত্যু নিরাপত্তা, আর এর মধ্যে কয়েকটি হল, নাম্বার এক, যারা নিজের বংশ পরিবর্তন অর্থাৎ বংশীয় ধারা যেমন না হওয়ার পরও নিজেকে সৈয়দ সিদ্দিকী আলভি ইত্যাদি বলে, নাম্বার দুই, ছোটদের বড়রা স্নেহ না করে, নাম্বার তিন, নেকির আদেশ দেয় না এবং অসৎ কাজ থেকে নিষেধ করে না, নাম্বার চার, মাল ও দুনিয়া উপার্জনের জন্য দিনই ইলিম অর্জন করে, নাম্বার পাঁচ, অধিক হারে বৃষ্টি হয়, নাম্বার ছয়, সন্তান জীবনকে অভিশপ্ত করে দিবে, নাম্বার সাত, মসজিদ সুন্দর বানানো হবে কিন্তু তার নামাজই শূন্য হবে, নাম্বার আট, ঘুষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, নাম্বার নয়, শক্তিশালী অট্টালিকা বানানো হবে, নাম্বার দশ, চাহিদার অনুসরণ করা হবে, নাম্বার এগারো, দুনিয়ার বদলে দিন বিক্রি হতে থাকবে, নাম্বার বারো, আত্মীয়দের সাথে আত্মীয়তা ছিন্ন করা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকবে, নাম্বার তেরো, সুদ প্রসারিত হয়ে যাবে, নাম্বার চোদ্দ, ধনী হওয়াই সম্মানের কারণ হয়ে যাবে। যখন এ সকল বিষয় প্রসার হতে থাকবে, তখন পালিয়ে কোনো পাহাড়ের গুহায় লুকিয়ে যাও এবং সেখানে আল্লাহর শরণে লিপ্ত হয়ে যাওয়াতেই নিরাপত্তা হবে। একথা বলে সেই বুজুর্গ অদৃশ্য হয়ে গেলেন। হযরত নাদলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি সাহাবী রাসূল হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আল্লাহ তাআলাকে বিস্তারিত লিখে পাঠিয়ে দেন এবং তিনি আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট লিখেন। উত্তরে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে, তিনি যেন তার সাথে মুহাজির ও আনসার সাহাবায়ে কিরামদের নিয়ে সেই পাহাড়ে গমন করেন এবং যদি সেই বুজুর্গের আবারও সাক্ষাৎ হয় তবে তাকে আমার সালাম বলবেন। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 মুহাজির ও আনসার সাহাবায়ে কিরামকে সাথে নিয়ে সেই পাহাড়ের নিকট পৌঁছলেন এবং 40 দিন পর্যন্ত লাগাতার আজান দিতে থাকেন, কিন্তু কোনো আওয়াজ বা উত্তর এলো না। আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত তাদের প্রতি বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতিমিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আকীদায়ে খতমে নবুয়াতের উপর অটলতা পেতে এবং ইমানের নিরাপত্তার গুরুত্বের মানসিকতা বানাতে আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামীর প্রিয় দিনী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। ইনশাআল্লাহ এমন বরকত নসিব হবে যে জীবনের পাশাপাশি মৃত্যু ঈর্ষণীয় স্মরণীয় হবে। আপনাদের আগ্রহ বৃদ্ধির জন্য একটি মাদানী বাহার আপনাদের খিদমতে উপস্থাপন করছি। সাগে মদিনা উফিয়া আনহু অর্থাৎ আমির আলী সুনতের নিকট মোহাম্মদ ওয়াসিম আত্তারি নামে এক ইসলামী ভাই এসেছিল। বেচারা বাম হাতে ক্যান্সার হয়ে গিয়েছিল এবং ডাক্তাররা সেই হাত কেটে ফেললো। তার এলাকার এক ইসলামী ভাই সাগে মদিনা উফিয়া আনহুকে বলল যে ওয়াসিম ভাই প্রচন্ড ব্যথার কারণে খুবই কষ্টে ছিলেন। আমি তাকে দেখতে হাসপাতালে পৌঁছলাম এবং সান্ত্বনা দিতে গিয়ে কিছুটা এভাবে বললাম, বাম হাত কাটা হয়েছে, এর জন্য দুঃখ করো না। আলহামদুলিল্লাহ ডান হাত তো ভালো আছে এবং সবচেয়ে বড় সৌভাগ্য হলো যে আলহামদুলিল্লাহ ইমান ও নিরাপদ রয়েছে। আলহামদুলিল্লাহ আমি তাকে ধৈর্য ধারণকারী হিসেবে পেয়েছি। শুধু মুচকিয়ে হাসতে থাকে, এমনকি বিছানা থেকে উঠে আমাকে বাইরে পর্যন্ত ছেড়ে দিতে এলো। ধীরে ধীরে হাতের ব্যথা দূর হয়ে গেল, কিন্তু বেচারা আরেকটি পরীক্ষা শুরু হয়ে গেল এবং তা হলো যে বুকে পানি এসে গেল। প্রচন্ড কষ্টে দিন কাটতে লাগলো। অবশেষে একদিন কষ্ট অনেকাংশে বেড়ে গেল। আল্লাহর জিকির শুরু করে দিল। আল্লাহ আল্লাহ এর আওয়াজে রুম গুঞ্জন করতে থাকে। স্বাস্থ্য অনেক বেশি উদ্বেগজনক হয়ে গিয়েছিল। ডাক্তারের নিকট নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, কিন্তু সে অস্বীকার করে দিল। তার দাদি তার মাথা ভালোবাসা ও মমতায় কোলে নিয়ে নিল। মুখে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি হয়ে গেল এবং প্রায় 22 বছরের মোহাম্মদ ওয়াসিম আত্তারির মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মরহুমকে গোসলের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন হঠাৎ চেহারা থেকে চাদর সরে গেল। মরহুমের চেহারা গোলাপ ফুলের মতো প্রস্ফুটিত ছিল। গোসলের পর চেহারার উজ্জ্বলতা আরো প্রখর হয়ে গেল। দাফনের পর আশিকানে রসুল নাত পাঠ করছিল। কবর থেকে সুগন্ধ আসতে লাগলো, কিন্তু যে সুবাস পেল সেই পেয়েছিল। ঘরে কোন সদস্য ইন্তিকালের পর স্বপ্নে মরহুম মোহাম্মদ ওয়াসিম আত্তারিকে ফুল দ্বারা সজ্জিত কক্ষে দেখল। জিজ্ঞাসা করল, কোথায় থাকো? হাত দ্বারা একটি কক্ষের দিকে ইশারা করে বলল, এটা আমার বাড়ি, এখানে আমি অনেক খুশিতে আছি। অতঃপর একটি সজ্জিত বিছানায় শুয়ে গেল। মরহুমের আব্বাজান স্বপ্নে নিজেকে ওয়াসিম আত্তারির কবরের পাশে পেল। হঠাৎ কবর খুলে গেল এবং মরহুম মাথায় পাগড়ি সজ্জিত হয়ে সাদা কাফন পরিহিত অবস্থায় বাইরে এলো। কিছুক্ষণ কথাবার্তা বলল এবং আবারও কবরে প্রবেশ করে নিল। আর কবর আবারও বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুনে ইসলাম দিয়া, তুনে জামাআত মে লিয়া, তু করম আব কোই ফিরতা হ্যায় আতিয়া তেরা। শব্দের অর্থ ফিরতা পুনরায়, আতিয়া পুরস্কার। কালামের রেজার ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ইসলামের মতো নিয়ামত দ্বারা ধন্য করেছেন, নিজের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, আপনি দয়ালু, আপনি কি দিন ইসলামের নিয়ামত দেওয়ার পর তা ফিরিয়ে নিতে পারেন? কখনোই নয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40টি হাদিস পৌঁছানোর ফজিলত। সর্বশেষ নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উম্মতের নিকট পৌঁছানোর জন্য দিনের ব্যাপারে 40টি হাদিস মুখস্থ করে নেবে, তবে তাকে আল্লাহ পাক কিয়ামতের দিন আলিমে দিনের মর্যাদায় উঠাবেন এবং কিয়ামতের দিন আমি তার শাফাআতকারী ও সাক্ষী হব। আলহামদুলিল্লাহ, হাদিসে পাকে বর্ণিত ফজিলত পাওয়ার নিয়তে আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার ব্যাপারে 40টি হাদিস উপস্থাপন করা হচ্ছে। খতমে নবুয়তের ব্যাপারে 40টি হাদিস। নুরানি মাহফিলের শেষ ইট। নম্বর ১, আমার এবং আমার পূর্বের আম্বিয়াদের উদাহরণ ওই লোকের ন্যায় যে একটি খুবই সুন্দর ঘর বানালো, কিন্তু এর এক কোণে একটি ইটের জায়গা রেখে দিল। মানুষেরা এর আশেপাশে ঘুরতে লাগলো এবং আশ্চর্য হয়ে বলতে লাগলো, সেই ইটটি কেন লাগালো না? অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি হলাম সেই শেষ ইট এবং নবীদের মধ্যে সর্বশেষ নবী। নাম্বার ২, অপর এক বর্ণনায় এই বাক্য রয়েছে, এই ইটের জায়গা পূরণকারী হলাম আমি, আমি আসার কারণে নবীদের ধারাবাহিকতা পূর্ণ করে দিলাম। হাদিসের ব্যাখ্যা, মুফতি আহমদিয়া খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের পাকের ব্যাখ্যা লিখেন, সুবহানাল্লাহ, কিরূপ সুন্দর উদাহরণ! নবুয়ত যেন নুরানি প্রাসাদ, আম্বিয়ায়ে কিরাম আলাইহিম সালাম যেন এর নুরানি ইট, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই প্রাসাদের সর্বশেষ, যার উপর এই প্রাসাদটি পূর্ণতা লাভ করেছে। এ থেকে জানা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, তার যুগে বা তার পর কোন নবী নেই। যেমন এই সর্বশেষ ইট দ্বারা সেই প্রাসাদটি পরিপূর্ণ হয়ে যাবে এবং এরপর আর কোন ইটের জায়গা থাকবে না। অনুরূপভাবেই আমার নবুয়তের প্রাসাদ পূর্ণ হয়ে গেছে, এখন কোন নবী আসার সম্ভাবনা রইল না। মনে রাখবেন যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের নিকটবর্তী সময়ে পৃথিবীতে আগমন করবেন, কিন্তু তিনি হলেন পূর্বেকার নবী, পরবর্তী নবী নন। আর এই ঈদ প্রথমেই লাগানো হয়েছে। তাছাড়া তিনি এখন নবুয়তের শান নিয়ে অর্থাৎ নিজের নবুয়তের বিধান জারি করার জন্য আসবেন না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন। মনে রাখবেন যে সর্বশেষ ছেলে সেই যার পর আর কোন সন্তান জন্ম হয় না। এটা আবশ্যক নয় যে পূর্বের সব সন্তান মারা যেতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ নবী হওয়ার অর্থ এটাই যে তার যুগে এবং তার যুগের পর কোন নবী জন্ম হবে না। যদি পূর্বের কোন নবী জাহিরিভাবেও জীবিত থাকে তবে এতে সমস্যা নেই, চারজন নবী এখনো পর্যন্ত জাহিরিভাবেও জীবিত আছেন, দুজন পৃথিবীতে হযরত খিজির এবং হযরত ইলিয়াস আলাইহিমাসসালাম, আর দুজন আসমানে হযরত ইদ্রিস ও হযরত ঈসা আলাইহিমাসসালাম। তাদের জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবীন হওয়ার পরিপন্থী নয়। হুজুর হলেন সর্বপ্রথম সৃষ্টি আর সর্বশেষ নবী। খাতামুন নবীগিনের অর্থ বুখারী শরীফের ব্যাখ্যাকারক মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, খাতামুন নবীগিনের অর্থ স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী বলেছেন, আর এই অর্থ সাহাবায়ে কিরামগণও বলেছেন, আর এর উপরেই সমস্ত উম্মতের ঐক্যমত্যভাবে অকাট্য বিশ্বাস রয়েছে। তাই যদি কোনো ব্যক্তি এরূপ বলে যে খাতামুন নবীগিনের অর্থ সর্বশেষ নবী, এটা সাধারণ মানুষের ধারণা এবং এতে কোনো ফজিলত নেই আর এটি প্রশংসার স্থানে উল্লেখ করার উপযুক্ত নয়, সে নিঃসন্দেহে কাফের। নাম্বার তিন, আমাকে ছয়টি কারণে আম্বিয়া কিরাম আলাইহিস সালামের উপর ফজিলত দেওয়া হয়েছে। এক, আমাকে সকল ভাষার জ্ঞান দান করা হয়েছে। দুই, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। তিন, আমার জন্য গনিমতকে হালাল করে দেওয়া হয়েছে। চার, সমগ্র বিশ্বকে আমার জন্য পবিত্র ও নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। পাঁচ, আমাকে সমগ্র সৃষ্টির জন্য নবী বানিয়ে পাঠানো হয়েছে। ছয়, আমাকে দিয়ে নবীদের ধারাবাহিকতা শেষ করে দেওয়া হয়েছে। হাদিসের ব্যাখ্যা, পাঁচ ছয়টি উল্লেখ করা সীমাবদ্ধতার জন্য নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য গুণাবলী দ্বারা মর্যাদাবান করা হয়েছে, আমাকে সকল ভাষার জ্ঞান দান করা হয়েছে। এর ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়া খান নইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, কুরআনে মাজিদের বাক্য ব্যাপক এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বাক্য অনেক ব্যাপক যে শব্দ অনেক কম, অর্থ ও উদ্দেশ্য অনেক বেশি। দেখো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমল নির্ভর করে তার নিয়তের উপর। দ্বীনের মূল হল কল্যাণ কামনা। কামিল মুমিন হল সেই যে বেকার ও অনুপকারী কথা ছেড়ে দেয়, ছোট ছোট বাক্য কিন্তু সম্পূর্ণ শরীয়ত ও তরিকত এতে বিদ্যমান। আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। এর ব্যাখ্যা মুফতি সাহেব বলেন, যে শত্রু আমার সাথে যুদ্ধ করতে আসে এখনো সে এক মাসের পথ আমার থেকে দূরে রয়েছে, তার অন্তরে আমার ভয় ছেয়ে যায়। যদিও সে যুদ্ধ করে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে করে। আমাকে সমগ্র সৃষ্টির প্রতি নবী বানিয়ে পাঠানো হয়েছে। এর ব্যাখ্যায় মুফতি সাহেব লিখেন, সকল সৃষ্টি জীব হোক বা জ্বর, স্বজ্ঞান হোক বা জ্ঞানহীন, সবার প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকাম অবস্থা অনুযায়ী প্রয়োগ হবে। আর আমাকে দিয়ে নবীদের ধারাবাহিকতা শেষ করে দেওয়া হয়েছে। এর ব্যাখ্যায় মুফতি সাহেব লিখেন, আমি হলাম সর্বশেষ নবী যার উপর নবুয়াতের যুগ শেষ হয়ে গেছে। আমার যুগে বা আমার পর কোন নবী নেই। যে চারজন নবী হযরত খিজির, হযরত ইলিয়াস, হযরত ইদ্রিস ও হযরত ঈসা আলাইহিমুসসালাম এখনো জাহিরি ওফাত গ্রহণ করেননি, নিশ্চয়ই তারাও নবী। কিন্তু সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশের পর তাদের আনীত শরীয়তের প্রচার করবেন না। নাম্বার চার, আমার পাঁচটি নাম রয়েছে। আমি হলাম মুহাম্মদ, আমি হলাম আহমদ, আমি হলাম মাহি অর্থাৎ দূরকারী, কেননা আল্লাহ পাক আমার মাধ্যমে কুফরকে দূর করবেন। আমি হলাম হাসির, কেননা মানুষ আমার কদমে অর্থাৎ আমার পিছনে কিয়ামতের দিন জড়ো হবে। এবং আমি হলাম আকিব। তাবে বুজুর্গ ইমাম জোহরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আকিব হল সেই যার পর কোন নবী নেই। নাম্বার পাঁচ, আমি হলাম সকল নবীদের মধ্যে সর্বশেষ নবী, এবং এই কথাটি গর্বের সহিত বলছি না। আর আমি হলাম সর্বপ্রথম শাফাআতকারী, আর সর্বপ্রথম আমার শাফাআত কবুল করা হয়েছে, আর এই কথাটি গর্বের সহিত বলছি না। হাদিসের ব্যাখ্যা, হাদিসে পাকের এই অংশ অর্থাৎ আমি হলাম রাসূলদের নেতা, এর ব্যাখ্যায় মিরাতে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সকল নবীদের প্রথমে যাবেন এবং সকল নবী হুজুরের পেছনে পেছনে থাকবেন, এই হিসাবে হুজুর হলেন রাসূলদের নেতা। ছয়, নিশ্চয় আমি আল্লাহ পাকের নিকট ওই সময় সর্বশেষ নবী হিসেবে লিপিবদ্ধ হয়েছি যখন হযরত আদম আলাইহিসসালাম তার মাটিতে খামি হিসেবে ছিলেন। নাম্বার সাত, নিশ্চয় আমি হলাম আখিরুল আম্বিয়া অর্থাৎ সকল নবীদের মধ্যে সর্বশেষ নবী, আর আমার মসজিদ হল আখিরুল মাসাজিদ। নাম্বার আট, অপর এক বর্ণনায় এই বাক্যটি রয়েছে, আমি হলাম সকল নবীদের মধ্যে সর্বশেষ নবী আর আমার মসজিদ হল মাসাজিদে আম্বিয়ার সর্বশেষ। উদ্দেশ্য হল হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর না কোনো নবীর জন্ম হবে আর না কোনো নবীর মসজিদ তৈরি হবে। নাম্বার নয়, হে লোকেরা, নিশ্চয় আমার পর কোনো নবী নেই এবং তোমাদের পর কোনো উম্মত নেই, সাবধান, তোমরা নিজের প্রতিপালকের ইবাদত করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, আনন্দ চিত্তে নিজের সম্পদের যাকাত আদায় করো, আর নিজেদের শাসকদের জায়েজ আনুগত্য করো, তবে তোমরা আপন প্রতিপালকের জান্নাতে প্রবেশ হয়ে যাও। নাম্বার দশ, বনে ইসরায়েলে আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালাম শাসন করতেন, যখন একজন নবী উফাত হতেন তখন অপর নবী তার খলিফা হতেন। কিন্তু মনে রেখো, আমার পর কখনো কোনো নবী নেই, তবে হ্যাঁ, খুব শীঘ্রই খলিফা হবে ও অধিক হারে হবে। হাদিসের ব্যাখ্যা, অর্থাৎ না তো আমার যুগের কোনো নবী হবে যে আমার উপস্থিতিতে আমার খলিফা হবে, যেমন হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে কিছু দিনের জন্য স্থায়ী অর্থাৎ টেম্পোরারি খলিফা হয়েছেন, যখন মুসা আলাইহিসসালাম তাওরাত আনার জন্য তুর পাহাড়ে গমন করেছিলেন, আর না আমার পর কোন নবী রয়েছে যে আমার স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট খলিফা হবে। অতএব আমার খলিফারা আমার দিনের বাদশাহ আর বাতিনী খলিফা হল আউলিয়া ও উলামারা। নম্বর ১১, নবুয়তের কিছুই অবশিষ্ট নেই, শুধু সুসংবাদ অবশিষ্ট রয়েছে। সাহাবাই কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুসংবাদ কি? ইরশাদ করলেন, ভালো ভালো স্বপ্ন। নম্বর ১২, আমার পর নবুয়তের কিছুই অবশিষ্ট থাকবে না কিন্তু সুসংবাদ ব্যতীত অর্থাৎ উত্তম স্বপ্ন, যা বান্দা নিজে দেখল আর তার জন্য অন্যদের দেখানো হলো। নম্বর ১৩, নিশ্চয়ই রিসালাত ও নবুয়ত শেষ হয়ে গেছে, তো আমার পর না কোনো রাসূল রয়েছে আর না কোনো নবী। নম্বর ১৪, আমি হলাম মুহাম্মদ, আমি হলাম আহমদ, আমি হলাম রহমতের নবী, আমি হলাম তওবার নবী, আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম হাসির, আমি হলাম জিহাদের নবী। নম্বর ১৫, আমি হলাম আহমদ, মুহাম্মদ এবং মুকাফা। মুকাফ অর্থ হল আখিরুল আম্বিয়া অর্থাৎ সকল নবীদের মধ্যে সর্বশেষ নবী। নম্বর ১৬, আমি যুগের ভিত্তিতে সর্বশেষ আর কিয়ামতে সর্বপ্রথম। মুসলিম শরীফের ব্যাখ্যাকারক হযরত ইমাম নবী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেন, উলামায়ে কিরাম বলেন, এই হাদিসের উদ্দেশ্য হল যে আমি হলাম দুনিয়ায় আগমনের ভিত্তিতে সর্বশেষ, ফজিলত ও জান্নাতে প্রবেশের ভিত্তিতে সর্বপ্রথম, অতএব এই উম্মত পূর্ববর্তী সকল উম্মতের পূর্বে জান্নাতে প্রবেশ করবে। নম্বর ১৭, আমি দুনিয়ায় সবার পর ও কিয়ামতের দিন সর্বপ্রথম হব, যার ফয়সালা কিয়ামতের দিন সর্বপ্রথম হবে। নম্বর ১৮, আল্লাহ পাক আমার জন্য অতিশয় সংক্ষিপ্তকরণ করেছেন, তো আমি সর্বশেষ ও কিয়ামতের দিন আমি সর্বপ্রথম। হাদিসে পাকের এই অংশ অতিশয় সংক্ষিপ্তকরণ করেছেন, এর অর্থ এটাও আমাকে ফজিলতপূর্ণ সংক্ষিপ্ত কথা বলার উৎকর্ষতা দান করেছেন যে শব্দ অল্প হবে এবং অর্থ হবে অধিক। নাম্বার ১৯, নিশ্চয় আমি রহমতের সাগর খুলতে এবং নবুয়াত ও রিসালাত শেষ করতে প্রেরিত হয়েছি। নাম্বার ২০, আমি সকল নবীদের পূর্বে সৃষ্টি হয়েছি ও সর্বশেষে প্রেরিত হয়েছি। নাম্বার ২১, আমি হলাম সর্বশেষ নবী এবং তোমরা হলে সর্বশেষ উম্মত। সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কারণ হযরত সাহাল বিন সালেহ হামদানি রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকল আম্বিয়া কিরাম আলাইহিম সালামের পর প্রেরিত হয়েছেন, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল আম্বিয়া কিরাম আলাইহিম সালামের উপর ফজিলত ও মহত্ব কিভাবে অর্জিত হল? তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক যখন মিসাকের দিন অর্থাৎ ওয়াদার দিন মানুষের পেট থেকে তাদের সন্তানদের বের করবেন এবং তাদেরকে স্বয়ং তাদের উপর সাক্ষ্য বানিয়ে ইরশাদ করবেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, বালা, হ্যাঁ, কেন নয়? এই কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম আম্বিয়া কিরাম আলাইহিস সালামের উপর ফজিলত ও মহত্ব অর্জিত হয়েছে, অথচ তিনি সবার শেষে দুনিয়ায় প্রেরিত হয়েছেন। সাল্লাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ২২, সকল আম্বিয়াদের মধ্যে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ২৩, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার ২৩, অর্থাৎ যদি আমার পর কোন নবী হতো তবে উমর হতো। হাদিসের ব্যাখ্যা, ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাব এতই পরিপূর্ণ ছিল যে যদি নবুয়তের দরজা বন্ধ না হতো তবে শুধুমাত্র আল্লাহ পাকের দয়ায় তিনি নবী হতে পারতেন, কেননা নিজের সত্তার ভিত্তিতে নবুয়তের কেউ উপযুক্ত নয়। নাম্বার ২৪, আবু বকর আম্বিয়া ও রাসূলগণ ব্যতীত সকল মানুষের মধ্যে উত্তম। নাম্বার ২৫, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে ৩০ জন কাজ্জাব অর্থাৎ অনেক বড় মিথ্যুক হবে, তাদের মধ্যে প্রত্যেকেই ধারণা করবে যে সে নবী, অথচ আমি হলাম খাতামুন নবিয়্যিন অর্থাৎ সর্বশেষ নবী আর আমার পর কোন নবী নেই। হাদিসের ব্যাখ্যা, হযরত মুফতি আহমেদ এর খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেন, এই ৩০ জন মিথ্যুক নবী হল তারাই যাদেরকে মানুষ মেনে নিয়েছে আর এই ফ্যাসাদ ছড়িয়ে পড়েছে। অন্য ধরনের নবী হওয়ার দাবিকারী হল যাদেরকে কেউ মানেনি, তারা প্রলাপ করে মরে গেল, তারা তো অনেক। মুফতি সাহেব আরো বলেন, জানা গেল যে খাতামুন নবিয়্যিন এর অর্থ হল সর্বশেষ নবী, কেননা এই যুগে এবং এর পরে কোন নবী হবে না। এই অর্থের উপর সকল উম্মতের ঐকমত রয়েছে, যে বলে এর অর্থ সর্বশেষ নবী নয় বরং আসল নবী সে কাফের। নাম্বার ২৬, আমার উম্মতের মধ্যে কাজ্জাব ও দাজ্জাল প্রচন্ড মিথ্যুক ও ধোকাবাজ হবে আর তাদের মধ্যে ৪ জন মহিলাও হবে এবং আমি হলাম সর্বশেষ নবী, আমার পর কোন নবী নেই। নাম্বার ২৭, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে তাশরিফ নিয়ে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় রেখে যান, তখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মহিলা ও শিশুদের মাঝে রেখে যাচ্ছেন, ইরশাদ করলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি এখানে আমার সহকারী হিসেবে এমন ভাবে থাকবে যেমন মুসা আলাইহিস সালাম যখন আপন প্রতিপালকের সাথে কথা বলার জন্য উপস্থিত হলেন তখন হারুন আলাইহিস সালামকে নিজের সহকারী হিসেবে রেখে গিয়েছিলেন। তবে হ্যাঁ, পার্থক্য এটাই যে হারুন আলাইহিস সালাম নবী ছিলেন, আমি যখন থেকে নবী হয়েছি অন্যদের জন্য নবুয়ত নেই। বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরত মুফতি শরীফুল হক আমজাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত মুসা আলাইহিস সালাম যখন তূর পর্বতে তাওরাত নিতে যেতে লাগলেন তখন হযরত হারুন আলাইহিস সালামকে অস্থায়ীভাবে তার ফিরে আসা পর্যন্ত নিজের জানাশীন অর্থাৎ উত্তরাধিকার বানিয়েছিলেন, যা তার ফিরে আসার পর শেষ বাতিল হয়ে গেল। এই উদাহরণ প্রকাশ করে দিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্থায়ীভাবে তাবুক থেকে ফিরে আসা পর্যন্ত সময়ের জন্য নিজের উত্তরাধিকার বানিয়েছিলেন, আর এই উত্তরাধিকারিত্ব শুধুমাত্র ব্যবস্থাপনার ব্যাপার পর্যন্ত সীমাবদ্ধ ছিল। নাম্বার ২৮, আলী আমার সাথে এমন যেমন মুসার সাথে হারুন, যে ভাইও এবং সহকারীও, কিন্তু লা নবিয়্যা বাদি, আমার পর কোন নবী নেই। নাম্বার ২৯, আমি হলাম মুহাম্মদ নবী উম্মি, অর্থাৎ দুনিয়ায় কারোর নিকট শিখা ব্যতীত শিক্ষিত নবী, এটি তিনবার ইরশাদ করেন এবং লা নবিয়্যা বাদি, আমার পর কোন নবী নেই। নাম্বার ৩০, আমি যা কিছু চেয়েছি আল্লাহ পাক আমাকে দান করেছেন, কিন্তু আমাকে এটা ইরশাদ করা হয়েছে যে তোমার পর কোন নবী নেই। নাম্বার ৩১, ফিরেশতারা কবরে মৃতকে প্রশ্ন করে, তোমার প্রতিপালক কে, তোমার দিন কি এবং তোমার নবী কে? তারা বলে, আমার প্রতিপালক হলেন আল্লাহ যার কোন অংশীদার নেই, এবং আমার দিন হল ইসলাম, আর আমার নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি সর্বশেষ নবী। ফিরেশতারা বলে, তুমি সত্য বলেছ। নাম্বার ৩২, হযরত ইবনে জিমল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যেই উটটি স্বপ্নে দেখেছ আমি তাকে চালাচ্ছি, তবে এর দ্বারা উদ্দেশ্য হল কিয়ামত, না আমার পর কোন নবী হবে আর না আমার উম্মতের পর কোন উম্মত হবে। নাম্বার ৩৩, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের দিন অন্যদের পূর্বে হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ডেকে ইরশাদ করবেন, তোমরা নূহকে কি উত্তর দিয়েছিলে? তারা বলবে, নূহ আলাইহিস সালাম না আমাদেরকে তোমার প্রতি ডেকেছে, না তোমার কোন বিধান পৌঁছিয়েছে, না কোন উপদেশ দিয়েছে, না ইতিবাচক বা নেতিবাচক কোন বিধান শুনিয়েছে। নূহ আলাইহিস সালাম আরজ করবে, ইলাহি, আমি তাদেরকে এমন দাওয়াত দিয়েছি যার সংবাদ একের পর এক সকল পূর্বাপর উম্মতের মাঝে ছড়িয়ে গেছে, এমনকি সেই সংবাদ সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, তারা তা লিখেছে এবং পড়েছে, অর্থাৎ কুরআনে কারিমে বর্ণিত হয়েছে যা লেখা ও পড়া হয়েছে, এবং এর উপর ঈমান এনেছে এবং তা সত্যায়ন করেছে। আল্লাহ পাক ইরশাদ করবেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহমদের উম্মতকে ডাকো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতরা এই অবস্থায় আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে যে তাদের সামনে নূর দৌড়াবে, তারা নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য দিবে অর্থাৎ সত্যায়ন করবে। নাম্বার ৩৪, পূর্বাপর সকলে আমার খিদমতে উপস্থিত হয়ে আরজ করবে, হুজুর আপনি আল্লাহ পাকের রসুল এবং খাতামুল আম্বিয়া অর্থাৎ সর্বশেষ নবী, আমাদের শাফায়াত করুন। নাম্বার ৩৫, হযরত আদম আলাইহিস সালামের থেকে যখন ইজতিহাদি ভুল হল তখন তিনি আরশের দিকে তার মাথা মুবারক তুললেন এবং আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে প্রার্থনা করছি যে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলে, অথচ আমি এখনো তাকে দুনিয়াতে পাঠাইনি। হযরত আদম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ পাক, যখন তুমি আমাকে নিজের কুদরত দ্বারা বানিয়েছ তখন আমি মাথা তুলে তাকালাম, তখন আরশের খুঁটিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা দেখলাম, তখন আমি জেনে গেলাম যে তুমি তারই নাম নিজের পবিত্র নামের সাথে মিলিয়েছ যাকে তুমি সমগ্র জগৎ থেকে বেশি ভালোবাসো এবং তোমার নিকট তার অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম, তুমি সত্য বলেছ, নিশ্চয়ই তিনি আমার নিকট সমগ্র জগতের চেয়েও বেশি প্রিয়। যখন তুমি তার ওসিলা দিয়ে প্রার্থনা করেছ তবে আমি তোমার ভুল ক্ষমা করে দিলাম, যদি মুহাম্মদ না হতো তবে আমি তোমায় বানাতাম না। তাবারানির বর্ণনায় এটাও বৃদ্ধি রয়েছে, আর তিনি তোমার সন্তানদের মধ্যে সর্বশেষ নবী এবং তার উম্মত তোমার সন্তানদের মধ্যে সর্বশেষ উম্মত। সাল্লাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ৩৬, যখন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে হিন্দুস্তানে অবতীর্ণ হলেন তখন আতঙ্কিত হলেন, জিবরাইল এসে আজান দিলেন, যখন নামে পাক এলো তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, বললেন আপনার সন্তানদের মধ্যে সর্বশেষ নবী। নাম্বার ৩৭, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহি সালামের প্রতি যখন তাওরাত শরীফ অবতীর্ণ হল তখন তিনি তা পাঠ করলেন, তো এতে এই উম্মতের আলোচনা পেলেন, তখন আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আমার প্রতিপালক, আমি এতে এক উম্মত পেয়েছি যে তারা যুগের হিসাবে সর্বশেষ আর মর্যাদায় সবার অগ্রে, তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক ইরশাদ করেন, এরা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নাম্বার ৩৮, আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং তাকে তার সন্তানদের দেখানো হল তখন তিনি তাদের মধ্যে একজনকে অন্যান্যদের উপর ফজিলত ও মর্যাদা দেখলেন, আর তাদের সবার শেষ উচ্চ আলোকিত নূর দেখলেন, তখন আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, এ কে? ইরশাদ করলেন, সে তোমার সন্তান আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি প্রথম, এবং ইনি শেষ আর ইনি সর্বপ্রথম শাফাআতকারী ও তারই সর্বপ্রথম শাফাআত কবুল করা হয়েছে। নাম্বার ৩৯, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের সাথে সাক্ষাৎ করেন। তখন সবাই আল্লাহ পাকের হামদ অর্থাৎ প্রশংসা বর্ণনা করেন এবং শেষে সর্বশেষ নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনারা সবাই আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করে নিয়েছেন, এবার আমি বর্ণনা করছি সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাকে সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন এবং সকল মানুষের জন্য সুসংবাদ ও ভয় প্রদর্শনকারী বানিয়ে পাঠানো হয়েছে, আর আমার উপর কুরআনে করিম অবতীর্ণ করেন যাতে প্রতি বিষয়ের উপর আলোকিত বর্ণনা রয়েছে এবং আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন ওই সকল উম্মতের মধ্যে যারা মানুষের মধ্যে প্রকাশিত হয়েছে আর তাদেরকে সর্বশেষ রেখেছেন ও আমার কারণে আমার আলোচনাকে সুউচ্চ করেছেন এবং আমার উপরে নবুয়তের শুরু করেছেন এবং আমার উপরে নবুয়তের সমাপ্তি করেছেন। একথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল আম্বিয়া কিরামকে বললেন, এই বিষয়ের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চেয়ে উত্তম। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় তাশরিফ নিয়ে গেলেন। এরপর আল্লাহ পাক তার সাথে কথা বলেন এবং এটাও ইরশাদ করেন, আমি আপনাকে সকল নবীর পূর্বে সৃষ্টি করেছি এবং সবার পর প্রেরণ করেছি আর আপনাকে উন্মুক্তকারী ও সর্বশেষ করেছি। নাম্বার ৪০, যখন লোকেরা আম্বিয়া কিরাম আলাইহিস সালাম থেকে শাফাআতের ব্যাপারে হতাশ হয়ে যাবে তখন হযরত ঈসা আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে শাফাআতের আবেদন করবে। তিনি বলবেন, আমি এই কাজের উপযুক্ত নই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়িন অর্থাৎ সকল নবীদের মধ্যে সর্বশেষ এবং এখানে উপস্থিত আছে। লোকেরা আমার নিকট উপস্থিত হয়ে শাফাআত চাইবে, আমি বলবো আনা লাহা অর্থাৎ আমি হলাম এই কাজের জন্য। কাহেঙ্গে অর নবী ইযহাবু ইলা গয়রি, মেরে হুজুর কে লব পর আনা লাহা হোগা। কালামে হাসানের ব্যাখ্যা, কিয়ামতের দিন মানুষ নবীদের দরবারে শাফাআতের আবেদন করবে, তখন সবাই বলবে আমি ব্যতীত অন্য কারো নিকট যাও। যখন সবার থেকে হতাশ হয়ে আল্লাহর সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায় আশ্রয়স্থল দরবারে শাফাআতের ভিক্ষা নেয়ার জন্য উপস্থিত হবে, তখন ইরশাদ হবে, হ্যাঁ হ্যাঁ আমি হলাম এই কাজের জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুই গোপন করল না, কিন্তু তাবি বুজুর্গ হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা তাওরাত শরীফের জ্ঞানীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন। আল্লাহ পাক যা কিছু হযরত মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছেন তার জ্ঞান আমার পিতার মতো অন্য কারো ছিল না। তিনি নিজের জ্ঞান থেকে আমার নিকট কিছুই গোপন করতেন না। যখন তার শেষ সময় এলো তখন আমাকে ডেকে বললেন, হে আমার বৎস, তুমি জানো যে আমি আমার জ্ঞান থেকে কোনো কিছুই তোমার নিকট গোপন করিনি, কিন্তু হ্যাঁ দুই পৃষ্ঠা রেখেছি, তাতে একটি নবীর বর্ণনা যা আগমনের যুগ সন্নিকটে এসে গেছে। আমি এই ভয়ে তোমার নিকট ওই দুই পৃষ্ঠার সংবাদ দেইনি, হয়তো কেউ নবী হওয়ার মিথ্যা দাবিকারী বের হয়ে গেল আর তুমি তার পিছনে চলে গেলে। এই তাক তোমার সামনে রয়েছে, আমি তাতে সেই দুটি পৃষ্ঠা রেখে উপরে মাটি রেখে দিয়েছি, এখন সেই পৃষ্ঠাগুলো দেখবে না। যখন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে আর যদি আল্লাহ পাক তোমার কল্যাণ চাইবে তবে তুমি নিজেই তার পেছন চলতে শুরু করবে। একথা বলে তিনি মারা গেলেন। আমি তার দাফন থেকে অবসর হওয়ার পর আমার সেই পৃষ্ঠাগুলো দেখার অনেক শখ অন্য কিছু থেকে অধিক ছিল। আমি তাক খুললাম এবং পৃষ্ঠাগুলো বের করলাম, তখন দেখলাম যে তাতে লেখা রয়েছে, মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল সর্বশেষ নবী, তারপর কোন নবী নেই, তার জন্ম মক্কায় এবং তিনি মদিনার দিকে হিজরতকারী হবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ও তাবেঈনের পাঁচটি বাণী। নাম্বার ১, সাহাবী রাসূল হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আদম আলাইহিস সালামের উভয় কাদের মাঝখানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন অর্থাৎ মুহাম্মদ আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। নাম্বার ২, তিনি না হলে কিছুই হতো না। সাহাবী রাসূল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালক ইরশাদ করেছেন, নিশ্চয় আমি আপনাকে দিয়ে আম্বিয়া কিরাম আলাইহিস সালামকে শেষ করেছি, অর্থাৎ আপনি হলেন সর্বশেষ নবী, আর কাউকে এরূপ বানানো হয়নি যে আপনার চেয়ে আমার নিকট সম্মানিত। আপনার নাম আমার নামের সাথে মিলিয়েছি যে যেখানে আমার জিকির করা হবে পাশাপাশি সেখানে আপনারও জিকির করা হবে। নিশ্চয় আমি দুনিয়া ও দুনিয়াবাসীদের এই জন্যই বানিয়েছি যেন আপনার সম্মান ও আমার দরবারে আপনার মান ও মর্যাদা তাদের নিকট প্রকাশ করতে পারি, আর যদি আপনি না হতেন তবে আমি আসমান ও জমিন এবং যা কিছু তাতে রয়েছে তা কিছুই বানাতাম না। হ্যাঁ উনকি কদম কি বাগে আলম মে বাহার, ও না থে আলম না থা গর ও না হো আলম নেহি। কালামের রাজার ব্যাখ্যা, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই সমগ্র পৃথিবীতে আলোকিত ও বসন্ত। যদি আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরিফ নিয়ে না আসতেন তবে না এই পৃথিবী হতো আর না এই পৃথিবীর অস্তিত্ব থাকত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ৩, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বার্তা। তাবেঈ বুজুর্গ হযরত আমির সাহাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে সহিফা অর্থাৎ আসমানে কিতাব অবতীর্ণ করেন তাতে এটাও ছিল, নিশ্চয় তোমার সন্তানদের মধ্যে গোত্রের পর গোত্র হবে, এমনকি নবী উম্মি অর্থাৎ দুনিয়ায় কারোর নিকট শিক্ষা অর্জন করা ব্যতীত শিক্ষিত নবী খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসবেন। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, ঐসে উম্মি কিস লিয়ে মিন্নত কাশে উস্তাদ হো, ক্যা কিফায়াত উসকো ইকরো রব্বুকাল আকরাম নেহি। কালামের রেজার ব্যাখ্যা, আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী মাকি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজেই পড়িয়েছেন, যার উল্লেখ 30তম পারার সূরা আলাকে বিদ্যমান। যখন তাকে আল্লাহ পাক স্বয়ং পড়িয়েছেন, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কোন দুনিয়াবি শিক্ষকের দয়া গ্রহণ করবেন? আর তার উম্মি হওয়া অনেক বড় মুজিজা যে তিনি দুনিয়ায় কারো নিকট পড়েননি, কিন্তু তার দুনিয়ার সকল জ্ঞান অর্জিত ছিল। নাম্বার চার, তাবি বুজুর্গ হযরত উহাব বিন মুনাব্বি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আল্লাহ পাক তার প্রিয় নবী হযরত আশিয়া আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন যে, আমি নবী উম্মিকে প্রেরণ করব, এই কারণে বধির কান এবং উদাসীন অন্তর আর অন্ধ চক্ষু খুলে দিব। তার জন্ম মক্কায় হবে, হিজরত করার স্থান হল মদিনা এবং তার রাজত্ব শাম দেশে অর্থাৎ সিরিয়ায়। আমি অবশ্যই তার উম্মতকে সকল উম্মতের চেয়ে যা মানুষের জন্য প্রকাশ করা হয়েছে উত্তম ও শ্রেষ্ঠ করব। আমি তার কিতাবের উপর অন্যান্য কিতাবগুলো শেষ করে দিব এবং তার শরীয়তের উপর অন্যান্য শরীয়ত সমূহ এবং তার সকল দিনকে পরিপূর্ণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামদেশের রাজত্ব এর ব্যাখ্যা, হে আশিকানে আখিরে নবী, এখনই যে হাদিসে পাক বর্ণিত হলো তাতে এটাও রয়েছে যে আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব শামদেশে হবে। এ ব্যাপারে আশিকানে সাহাবা ও আহলে বাইতকে ফতোয়া রজবিয়া শরীফ থেকে একটি মাদানী ফুল উপস্থাপন করছি। আমার আকা আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু হলেন প্রথম ইসলামী বাদশাহ অর্থাৎ মুহাম্মদী সাম্রাজ্যের প্রথম বাদশাহ। তারই দিকে পবিত্র তাওরাতে ইঙ্গিত রয়েছে যে সেই নবী আখিরুজ্জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করবে এবং মদিনায় হিজরত করবে, আর তার সাম্রাজ্য হবে শাম দেশে। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদশাহী সাম্রাজ্য হলেও কিন্তু কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হার সাহাবিয়া নবী জান্নাতি জান্নাতি, সব সাহাবিয়াত ভি জান্নাতি জান্নাতি, তার ইয়ারানে নবী জান্নাতি জান্নাতি, হযরতে সিদ্দিক ভি জন্নতি জন্নতি, আর উমর ফারুক ভি জন্নতি জন্নতি, উসমানে গনি জন্নতি জন্নতি, ফাতেমা আর আলী জন্নতি জন্নতি, হে হাসান হুসাইন ভি জন্নতি জন্নতি, ওয়ালিদাইনে নবী জন্নতি জন্নতি, হর জাওজায়ে নবী জন্নতি জন্নতি, আর আবু সুফিয়ান ভি জন্নতি জন্নতি, হে মুয়াবিয়া ভি জন্নতি জন্নতি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নম্বর ৫, তাবি বুজুর্গ হযরত মুহাম্মদ বিন কাব কুরাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালামের নিকট ওহি প্রেরণ করেন, আমি আপনার সন্তানদের মধ্যে বাদশাহ ও আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালামকে প্রেরণ করতে থাকব, এমনকি মহাসম্মানিত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে পাঠাবো, যার উম্মত বাইতুল মুকাদ্দাস সুচ্চভাবে নির্মাণ করবে এবং তিনি হলেন সর্বশেষ, আর তার নাম হল আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। খতমে নবুয়ত সম্পর্কিত স্লোগান, মুহাম্মাদে মুস্তাফা সবসে আখিরি নবী, আহমদে মুজতবা সবসে আখিরি নবী, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।